বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয়, এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 2 মার্চ, 17 ফাল্গুন এবং ফার্সি 11 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃশ্যপাতে রয়েছে ইইউর সদস্যপদ লাভের জন্য ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের আবেদন গ্রহণ করা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে আজ দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস, এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেয় চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে রুশ অভিযান চলছে, দেশটির খেরসন শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী, কিয়েভের বাসিন্দাদেরকে সরে যেতে বলল রাশিয়া। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশ, কয়েকটি স্থানের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে বলে দলটির অভিযোগ। ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা, 108 পৌরসভার মধ্যে 102টিতেই জয়ী তৃণমূল, একটি পৌরসভায়ও জয় পায়নি বিজেপি। এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরোধিতা করল ইরান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। বিশেষ সামরিক অভিযানের সপ্তম দিনে ইউক্রেনের অন্যতম বৃহৎ শহরে খেরসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুতনিক নিউজ জানিয়েছে, স্থানীয় সময়ে আজ সকালে কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ শহর ও শিল্পকেন্দ্র খেরসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে রুশ সেনাবাহিনী। খেরসনের মেয়র ইগোর কলিখাইভ বলেছেন, শহরের প্রধান ট্রেন স্টেশন এবং বন্দর রুশ বাহিনীর দখলে চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রাশিয়া যেসব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তার মধ্যে খেরসন সবচেয়ে বড়। এখানে প্রায় 3 লাখ মানুষের বসবাস। কৌশলগতভাবে এই শহর রুশ সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠতে পারে। এদিকে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ নিয়ন্ত্রণের টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পূর্ব ও পশ্চিম দিক অগ্রসর হয়ে পুরো শহর ঘিরে ফেলার মতো অবস্থান তৈরি করেছে তারা।
রাশিয়ার 65 কিলোমিটার দীর্ঘ সামরিক বহরটি এখনও শহরের উত্তর দিকে অবস্থান করছে বলে জানা গেছে। পশ্চিম দিক থেকে আক্রমণের জন্য সেনাদের সহযোগিতা করতে এমন অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বাহিনী ইউক্রেনের 60টিরও বেশি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এতে 1500-এর বেশি সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, তাদের প্রতিরোধে এ পর্যন্ত রাশিয়ার 5840 জন সেনা নিহত হয়েছে। ইউক্রেন সরকার জানিয়েছে, তাদের হিসাবে এ পর্যন্ত ইউক্রেনের 352 জন বেসামরিক নিহত ও 1684 জন আহত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ সেনারা উচ্চমাত্রার নিখুঁত হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস এবং 72তম তথ্য ও মনস্তাত্ত্বিক অভিযান কেন্দ্রকে ঠিক করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ার বিরুদ্ধে তথ্য বিকৃতি নস্যাৎ করার জন্য রাশিয়ার বাহিনী এই দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আমরা রাশিয়ার বিরুদ্ধে উস্কানিতে জড়িত থাকা ইউক্রেনের সমস্ত নাগরিকের এবং কিয়েভের বাসিন্দাদেরকে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর এলাকা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ষষ্ঠ দিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দিল। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ার রকেট হামলায় 5 জন নিহত হয়েছে বলে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে। হামলার পর কিয়েভের টেলিভিশন টাওয়ারটির কাছে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে 380 মিটার উচ্চতার টাওয়ারটি এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হামলার পর ইউক্রেনের টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই হামলা হওয়ার আগে মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রুশ বাহিনী কিয়েভে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের প্রযুক্তি কেন্দ্রগুলো এবং প্রধান সাইঅপ সেন্টারকে নিশানা করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে কাছাকাছি এলাকাগুলো থেকে অধিবাসীদেরকে সরে যেতে বলা হয়েছিল। রুশ কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধ করতেই তাদের এই হামলা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদ জানান। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হামলা এবং আহত করার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পটুয়াখালীতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির 5 জন নেতা সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এদিকে সাভারের ঢাকা আরিচা মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। এতে 15 জন নেতাকর্মী আহত হন। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশে হামলার প্রতিবাদ জানান। তিনি বলেন, অবৈধ রাজনৈতিক শক্তির কারণে তারা জনগণের পায়ের শব্দে আতঙ্কিত হয়। আতঙ্কের কারণেই সরকার রাষ্ট্রের শক্তি আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে। এদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি মোস্তফা মহসিন মন্টু দাবি করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে। এজন্য সরকারকে সবকিছুতেই ভর্তুকি দিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সরকারের উদ্দেশ্যে মন্টু বলেন, আপনাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, আপনারা ক্ষমতা থেকে পদত্যাগ করুন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী তিন মাস আগে থেকে সব কিছু জানতেন, তাহলে ছাত্রছাত্রীদের আগেভাগে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হল না কেন? তাহলে তো ছেলে মেয়েগুলো বাংকারে শুয়ে কাঁদত না, তাদেরকে রোমানিয়ার সীমান্তে দাঁড়িয়ে থাকতে হতো না, আর দুটো খাদ্য খুঁজতে গিয়ে তার জীবনটাও চলে যেত না। তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে অপারেশন গঙ্গা নামের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। তাদের উদ্ধারে তদারকি করতে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে পাঠানো হয়েছে চার মন্ত্রীকে, কিন্তু কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে উদ্যোগ নিতে দেরি করে ফেলেছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। ১০৮টি পৌরসভার মধ্যে ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের প্রধান বিরোধী দল হিন্দুত্ববাদী বিজেপি একটি পৌরসভাতেও সফল হতে পারেনি। পৌর নির্বাচনের এই ফল থেকে পাহাড়ের রাজনীতির সমীকরণ ফের অন্য কথা বলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। ১০৮টি পৌরসভার মধ্যে ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রধান বিরোধী দল হিন্দুত্ববাদী বিজেপি একটি পৌরসভাতেও সফল হতে পারেনি। রাজ্যে ঝালদা, বেলডাঙ্গা, এগরা এবং চাপদানি অর্থাৎ চারটি পৌরসভায় ত্রিশঙ্কু ফল হয়েছে। পৌর নির্বাচনে বিপুল জয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা, জয়ী প্রার্থীদের সকলকে অভিনন্দন জানাই, আমাদের দায়িত্ব দায়বদ্ধতা আরও বেড়ে গেল, আসুন সবাই মিলে উন্নয়নের লক্ষ্যে কাজ করি। বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মাত্র ৬ মাস আগে অজয় এডওয়ার্ডের নেতৃত্বে গঠিত হওয়া হাম্রো পার্টি দার্জিলিং পৌরসভা দখল করতে সমর্থ হয়েছে। এখানে হাম্রো পার্টি ১৮, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৮, গোর্খা জনমুক্তি মোর্চা ৪ এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ২টি আসন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরোধিতা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলছে জাতিসংঘের এই উদ্যোগ ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আরবের এই আগ্রাসন মোকাবেলা করে দেশকে রক্ষার চেষ্টা করছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। এর আগের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকারের উপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেয়। যখন সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ পুরো সামরিক শক্তি দিয়ে দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে, তখন তাদের হামলা মোকাবেলা করতে আনসারুল্লাহ আন্দোলনের জন্য ন্যূনতম সুযোগও রাখেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আবারও ইউক্রেন প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সদস্যপদ লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছিল তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার রাতে ওই পার্লামেন্টে অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে ৬৩৪ ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন ১৩ জন এবং ২৬ সদস্য ভোটদানে বিরত থাকেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছে তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনে।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সদস্যপদ লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছিল তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার রাতে ওই পার্লামেন্টে অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে 634 ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন 13 জন এবং 26 সদস্য ভোট দানে বিরত থাকেন। পর্যবেক্ষকরা বলছেন ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের আবেদন গৃহীত হওয়ার অর্থ ইইউতে দেশটির সদস্যপদ পেয়ে যাওয়া নয়, বরং এই ভোটাভুটির মাধ্যমে ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হল মাত্র। ধারণা করা হচ্ছে ইইউর সদস্যপদ লাভের জন্য ইউক্রেনের আবেদনের প্রতি ইউরোপীয় পার্লামেন্ট যে সাড়া দিয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে পাশ্চাত্যের প্রচারণাগত ও রাজনৈতিক ফায়দা হাসিল করা এবং রাশিয়ার সাথে কোনো ধরনের সমঝোতা বা যুদ্ধবিরতিতে না যাওয়ার জন্য ইউক্রেনকে উৎসাহিত করা। ইউরোপীয়দের ধারণা এভাবে যুদ্ধের আগুনকে প্রজ্বলিত করা যাবে এবং রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের চোরাবালিতে আটকে ফেলা যাবে। অন্যদিকে মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব মনে করছে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের অজুহাতে মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা চাপানো যাবে। এছাড়া রাশিয়াকে এমন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো যাবে যাতে দেশটি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং দেশের ভেতরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা মর্যাদা ও যোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়। মোট কথা, পাশ্চাত্যের দেশগুলো বিশেষ করে আমেরিকার ধারণা রাশিয়াকে দুর্বল করার এটাই মোক্ষম সুযোগ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা সম্পর্কে বলেছেন, ইউরোপ মুখে শান্তির কথা বলছে কিন্তু ইউক্রেনে রাজনৈতিক অভ্যুত্থান ও বর্তমান যুদ্ধ পরিস্থিতির জন্য তারাই দায়ী। বিবৃতিতে 2014 সালে পাশ্চাত্যপন্থীদের ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের কথা বলা হয় যাদের পেছনে আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক প্রচারণা ও অর্থ সহায়তার ইন্ধন ছিল এবং অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে অপসারণ করে সেখানে পাশ্চাত্যপন্থী সরকার বসানো হয়েছিল। খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে লেখা এক নিবন্ধে বলেছেন, রাশিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ইউক্রেন সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের এসব অভিযোগের প্রেক্ষাপটে আজ বুধবার দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। 2019 সালে দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। এবছর মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক শোভাযাত্রা শেষে সাংবাদিকদের জানান, শুধুমাত্র স্লোগান নয়, এবার তারা সত্যিকার অর্থেই জনগণের কাছে ভোটাধিকার ফেরত দিতে চান।
আগামী যে সংসদ নির্বাচন হবে, আমার বিশ্বাস জনগণের একটা প্রত্যাশা সেই নির্বাচনটা মুক্ত পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। যদি কখনো আমাদের এই অধিকার বিঘ্নিত হয়ে থাকে, আমরা আগামীতে সচেতন থাকবো যেন মুহূর্তের জন্য সেই অধিকার, কারো মানুষের সেই ভোটাধিকার বিঘ্নিত না হয়, ওরা যেন মুক্তভাবে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তবে এ প্রসঙ্গে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা হামিদুল হক রেডিও তেহরানকে বলেছেন,
জনগণের ভোটের অধিকার হরণকারীরাই এই জাতীয় ভোটাধিকার দিবস পালন করে। তামাশা তো এটা সাধারণ শব্দ, তামাশা তো বটে, এটা হলো একটা মজিদ বর্ষ যারা পালন করতেছে তারা ভোটাধিকার হরণকারী। মজিদ বর্ষের অঙ্গীকার হচ্ছে ভোটাধিকার হরণ করে কিভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে, কিয়ামত পর্যন্ত থাকার রইল চক্রান্ত এটা।
এর আগে সরকারের দোসর জাতীয় পার্টি নতুন নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সমর্থিত হামলা নির্ভর কমিশন বলে অভিহিত করে বলেছে, এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। রোববার দুপুরে দলটির প্রেসিডিয়াম সভা শেষে জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সবসময় বলে আসছে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয় না। গত 30 বছরে আওয়ামী লীগ ও বিএনপি সেটাই প্রমাণ করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য একে অপরকে বিশ্বাস করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে। জাতীয় পার্টি বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে কখনোই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সপ্তাহ ঘুরে আজ আবার এলো বুধবার, আর আজ রয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা হৃদরোগ নিয়ে গত 2 পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আজও এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বিশেষজ্ঞ এই চিকিৎসক 2 পর্বের আলোচনার শেষ দিকে হোটেলে রান্নার তেল নিয়ে কথা বলছিলেন। তৈলাক্ত ও চর্বি জাতীয় খাবার বর্জনের পরামর্শ দিয়েছেন তিনি। এ সম্পর্কে তিনি আরও কিছু কথা বলেছেন। তো চলুন আজকের আলোচনায় গিয়ে সেসব কথা শোনা যাক। ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
ডাক্তার তাইফুর রহমান, চর্বিতে ক্ষতির কথা আপনি বলেছেন, কোন তেল খাওয়া যাবে এবং কোনটা খাওয়া ক্ষতি হবে সে বিষয়ে আপনি আলোচনা করেছেন। এ সম্পর্কে আরও কিছু বলতে চেয়েছিলেন, যদি আপনি বিষয়টি তুলে ধরেন।
একটা গবেষণায় আমেরিকাতে দেখা গেল যে তাদের হৃদরোগ যখন খুব বেড়ে গেল তখন তারা দেখলো যে তারা যে সয়াবিন খাচ্ছে, এই সয়াবিনের এইগুলো ফর্টিফাইড সয়াবিন তেলের যে একটা ওপেন বন্ড থেকে ওখানে হাইড্রোজেন মিশানো হয়, এটা ফর্টিফিকেশন বলা হয়। হাইড্রোজেনের কারণে এটা স্যাচুরেটেড ফ্যাট হয়ে যাচ্ছে, আমি সেটা আসলে এগুলো ক্ষতি করি। তারা পরে আইন করে কি করলো, হাইড্রোজেন মিশনটা কমাই দিল এবং তারা অনেকটা সুস্থ হয়ে গেল। কিন্তু আমাদের দেশে তো সেই আইন নাই, সেই নিয়ম নাই যে যতটুকু পারে খ্রিস্টান কেয়ার করতে হবে, সুন্দর করতে হবে, অনেকদিন প্রিজার্ভ করার জন্য হাইড্রোজেন মিশাতে হবে। এটা আমরাও পছন্দ করছি, কোনো গবেষণাও নেই সরকারের পক্ষ থেকেও, এটার কোনো অধিকার মানে কোনো আইন করা হচ্ছে না। সেই কারণে এই যে পলিফ্যাট সয়াবিন তেল খেয়ে কিন্তু আমাদের দেশে হৃদরোগের সংখ্যা অনেক গুণে বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ঘানি ভাঙা তেল যদি খাওয়া যেত আমরা হয়তো কিছুটা উপকৃত হতাম বলে আমি মনে করি।
ডাক্তার তাইফুর রহমান, আপনি হৃদরোগ কিভাবে প্রতিরোধ করা যায়, খাদ্য অভ্যাসটা কি করা যায়, হোটেল কিংবা রেস্টুরেন্টে যে তেলে ভাজা মুখরোচক খাবার খাওয়া হয় সেই তেল আসলে কবেকার তা আমরা জানি না, হয়তো হোটেলের শুরুর দিন থেকে শুরু হয়েছিল এবং এখনো চলছে। এই তেলে হার্টের ভয়াবহ ক্ষতি হতে পারে, তাই তিনি হোটেল রেস্টুরেন্টে তেল বর্জনের পরামর্শ দিয়েছিলেন। অথচ আমরা অনেকেই নিয়মিত হোটেলের ক্ষতিকর তেলে ভাজা মুখরোচক খাবার খাই, এ ব্যাপারে খুবই সতর্ক হওয়া উচিত। তো আপনি কোলেস্টেরলের কথাও বললেন। আচ্ছা, এই যে নারকেল তেল খাওয়ার কথা অনেকে বলে থাকেন, এটি অর্গানিক এবং স্বাস্থ্যের জন্য ভালো, অথচ আপনি বললেন এটি হার্টে জমে যাচ্ছে, তাহলে নারকেল তেল খাওয়া যাবে না?
আমি দেখলাম বাংলাদেশের একজন খুব ভালো একজন সেলিব্রিটি, উনি নারকেল তেল নিয়ে বেশ কথা বলছিলেন। তো আসলে নারকেল তেলের পক্ষে সাইন্টিফিক কোনো কথা কিন্তু আমার জানা নেই। আমি যতটুকু জানি এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, পাম অয়েলের ব্যাপারে যতটুকু জানি এটাও শরীরের জন্য ক্ষতিকর। এটার আসলে সাইন্টিফিক্যালি কোনো প্রুফ কোনো ভালো এটা যে হাটের জন্য ভালো এমন কথা আমার জানা নেই।
শ্রোতা বন্ধুরা, আপনারা হৃদরোগ নিয়ে আলোচনা শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম হৃদরোগ বিষয়ক আলোচনায়। জনাব ডাক্তার তাইফুর রহমান, আজকের সবশেষ প্রশ্ন হচ্ছে হৃদরোগের পরীক্ষা নিরীক্ষা প্রসঙ্গে যাব, কারণ আমাদের সাধারণ মানুষের চিকিৎসা করানোর জন্য অর্থনৈতিক সামর্থ্য সেভাবে থাকে না। আপনি বলেছিলেন স্ট্রোক হলে যেমন পঙ্গু হয়ে যেতে পারে, অন্যের উপর বোঝা হয়ে যেতে পারে, ঠিক তেমনি হৃদরোগও ভুগিয়ে থাকে প্রতিটি পরিবারকে। তো হৃদরোগের পরীক্ষা নিরীক্ষা কিভাবে করা যাবে, এটা কি সব জায়গায় করা সম্ভব?
ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুব দুঃখজনক যে আমরা ইসিজি করে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু নাও পেতে পারি, এমনকি হার্ট অ্যাটাক করার পরেও অনেক সময় ইসিজি নর্মাল থাকে। আমরা যখন ট্রপোলিন আই বা সিটিএম এর সময় করা হতো যে এনজাইম পরীক্ষা করে তখন বুঝতে হতো যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। সেক্ষেত্রে একটা সময় যখন এই পরীক্ষাগুলো সহজলভ্য ছিল না, ইসিজি নর্মাল থেকে হৃদরোগ হয় নাই ধারণা করার পরে অনেক রোগীকে আমি নিজের থেকে মত দিয়েছি এটার পরীক্ষা প্রথম কথা হচ্ছে ইসিজি, তারপরে আমরা ইকো করি। ইকোকার্ডিওগ্রাফি দিয়ে আসলে বেসিক্যালি যেটা আপনার মাধ্যমে একটা মেসেজ পৌঁছাতে চাই যে অনেক রোগীরা এসে বলে যে আমি ইসিজি করবো না, আমাকে ইকো করে দেন, বলে দেন হাড়ের রোগ আছে কিনা। যেমন খুব হাস্যকর একটা কাজ করে অনেকে, আগে বলে আমি অন্য পরীক্ষা করবো না, হোল বডি চেক আপ করা দেন, একটা এমআরআই করে দেন। আমি বলি এমআরআই দিয়ে তো প্রস্তাব ইনফেকশন তো পাওয়া যাবে না, বোঝা যাবে না। আমার ডায়াবেটিস কত আছে এমআরআই দিয়ে বোঝা যাবে? যাবে না। আসলে দাঁড়ি পরীক্ষা হলেই যে আমার সবকিছু বোঝা যাবে এমনটা না। আমরা ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা দেখি কি হার্টের এই যে চেম্বার গুলো মুভ করতেছে, বাংলায় অলিন্দ বলে, বুঝাতে খুব বেশি চারটা প্রকোষ্ঠের মধ্যে নিচের দুইটা প্রকোষ্ঠে ওখানেই আমাদের রক্তনালী ব্লক হলে পচন ধরে সেটা হচ্ছে হার্ট। এখন আমরা যেটা দেখি যে এই যে তাদের সংকোচন প্রসারণ, এই যে প্রসারিত হয় আবার সংকোচিত হওয়ার জন্য চাপ দেয়, এই জিনিসটা আমরা ইকুতে দেখি, কিন্তু তার রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা কিন্তু আমরা ইকুতে দেখতে পারি না। কিন্তু আমরা ধারণা করি এই জন্যে যে কোনো একটা অংশ হয়তো তার সংকোচিত হতে পারছে না, তার সিস্টল যেটাকে বলে যে কন্ট্রাকশন হবে বা সংকোচিত হবে, ওইটা যদি কেউ কোনো একটা অংশে কম হয় তখন আমরা ধারণা করি এখানে রক্তনালীতে ব্লক থাকতে পারে।
ডাক্তার তাইফুর রহমান, ইকো দিয়ে কি তাহলে নিশ্চিত হওয়া যাবে হার্টে ব্লক আছে কিনা?
ইকো দিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না তার হার্টে ব্লক কতটুকু আছে বা আছে কিনা বা কয়টা রক্তনালীতে ব্লক আছে। তারপরে স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে ইকো যদি নর্মাল থাকে ইপিটি করতে পারি, এটাকে বলে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ করলে সে কতটুকু টলারেট করতে পারে, বা অন্য ভাষায় বলে টিএম মানে ট্রেডমিল টেস্ট, তাকে আমরা ট্রেডমিলে দৌড়াতে দিই। দৌড়াতে দেওয়ার পরে আমরা ইসিজি চেঞ্জ দেখি, ওখানে আমরা ধারণা করতে পারি ইয়ার দেখানোর জন্য ব্লক আছে অথবা নাই। এটার একটা ব্যালাসি হলো যে আসলে কোন রক্তনালীতে ব্লক সেটা বোঝা সম্ভব হয় না।
জনাব ডাক্তার তাইফুর রহমান, আচ্ছা আপনি যে বললেন কোন রক্তনালীতে ব্লক সেটা বোঝা সম্ভব হয় না, তখন কি করতে হবে? করোনারি এনজিওগ্রামের একটা কথা আমরা শুনে থাকি, সে সম্পর্কে?
সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী স্টেপ থাকে হচ্ছে করোনারি এনজিওগ্রাম। এনজিওগ্রাম করলে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি, কারণ আমরা ডাই দিই তখন এই রক্তনালী গুলো দিয়ে মাঝখানে যখন প্রবাহিত হয় রক্তের সাথে তখন কোন একটা শরীর সংকোচিত থাকে তখন বুঝতে পারি এখানে ব্লক আছে। এই এনজিওগ্রাম আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে নন ইনভেসিভ, আমরা কোনো ক্যাথেটার ঢুকাবো না, আর ইনভেসিভ যেটা ক্যাথেটারটা পা দিয়ে অথবা হাত দিয়ে নিয়ে একদম আমাদের রক্তনালীর মুখে দিয়ে তারপরে আমরা ডাইটে ইনজেক্ট করে একটা গামা ক্যামেরা ঘুরিয়ে ঘুরে তখন ছবি তোলা হয়। আর যদি সিটি অ্যাঞ্জিওগ্রাম যেটা, সেটা হচ্ছে এরকম আমরা কোনো ক্যাথেটার ঢুকাই না ঠিকই, কিন্তু ডাই দিই। ডাই দেওয়ার পরে আমরা একটা সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান করলে ডাইটা যদি দিয়ে যায় সেটাকে আমরা ইয়ে করি এবং অনেকগুলো পিকচার নেওয়া হয়, সেগুলো ছোট ছোট পিকচারগুলোকে আবার আমরা হার্ডের একটা ফর্মেট দিই। দেওয়ার পরে ফর্মে নেওয়া পরে আমরা দেখি যে রক্তনালীতে ব্লক আছে কিনা। তাহলে ওয়ান অ্যান্ড অনলি টেস্ট যেটা দিয়ে আমরা বলতে পারবো নিশ্চিতভাবে যে এখানে ব্লক আছে কি নাই।
জনাব ডাক্তার তাইফুর রহমান হৃদরোগ নিয়ে সাক্ষাৎকারের তৃতীয় পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ হৃদরোগ নিয়ে আলোচনা শুনছিলেন। হৃদরোগের ঝুঁকি মুক্ত থাকতে অবশ্যই তৈলাক্ত এবং চর্বি জাতীয় খাবার কম খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন। তো এরই সাথে গুটিয়ে নিচ্ছে স্বাস্থ্য কথার আজকের আসর। আবারও আগামী সপ্তাহে কথা হবে। ততক্ষণ সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 2 মার্চ বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, জাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ, দৈনিক প্রথম আলো। পুতিনকে চড়া মূল্য দিতে হবে বলেছেন বাইডেন, দৈনিক কালের কণ্ঠ। ইউক্রেনে যুদ্ধের প্রভাব রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পড়বে না, রোসাটম, দৈনিক যুগান্তর। ইউক্রেনে আগ্রাসনের সপ্তম দিনে যেভাবে আগাচ্ছে রুশ বাহিনী, দৈনিক মানবজমিন। এবং ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয় বলেছেন সিইসি, দৈনিক ইত্তেফাক। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, ভারতের শক্তি বাড়ছে বলেই ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানো যাচ্ছে, উত্তরপ্রদেশের ভোট প্রচারে দাবি মোদির, দৈনিক সংবাদ প্রতিদিন। আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই, বিপুল ভোটে জয়ের পর টুইট করলেন মমতা, দৈনিক আনন্দবাজার। এবং আলোচনার আগে বোমা ফেলা থামাও, কোণঠাসা হয়েও কড়া সুর জেলেনস্কির গলায়, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদের বিতর্কে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেয়। পাশাপাশি জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার নীতির প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। গত সোমবার বিতর্কের সূত্রপাত করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, যথেষ্ট হয়েছে, ইউক্রেনে হামলা এখনই বন্ধ করতে হবে।
দৈনিক কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, স্বৈরশাসকদের যখন কোনো মূল্য পরিশোধ করতে হয় না তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দেওয়া বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন আক্রমণের জন্য পুতিন একাই দায়ী, রুশ নেতাকে এজন্য দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে চড়া মূল্য দিতে হবে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও নেটো দেখিয়েছে পশ্চিমারা ইউক্রেনের পাশে রয়েছে। রাশিয়ার পূর্ব পরিকল্পিত এবং অপ্রস্তুত আক্রমণের নিন্দা করে তিনি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো স্বাধীনতা প্রেমী দেশগুলোর জোটকে সমর্থন করেন। তিনি বলেন, পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত ছিলাম।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তবে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে রাশিয়ার নির্মাণ প্রতিষ্ঠান রোসেটম। প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে না। মঙ্গলবার রাতে রূপপুর প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা বা রোসাটম এ তথ্য জানিয়েছে।
দৈনিক ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক র্যালি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার। এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বলি হওয়া উচিত নয়, এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে।
দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামে খবরে বলা হয়েছে, সপ্তম দিনের মতো ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছে। প্রথম দিকে ইউক্রেনের বাধার মুখে আক্রমণ কিছুটা ধীর হয়ে গেলেও এখন নতুন করে হামলা জোরদার করছে রাশিয়া। বুধবার বেশ কিছু সফলতাও পেয়েছে রুশ বাহিনী, দখল করে নিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চল বন্দর নগরী খারসন। এছাড়া পতনের দ্বার প্রান্তে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। সেখানে রুশ প্যারাট্রুপার্স আকাশ থেকে নেমে আসছে এবং শহরের মধ্যে যুদ্ধ পরিচালনা করছে। এছাড়া আরও বেশ কিছু শহরে রুশ হামলা চলছে, এ খবর দিয়েছে বিবিসি।
এবারে কলকাতার খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে জানিয়েছে, বিরোধীরা যেটাকে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করছে, উত্তরপ্রদেশের ভোট প্রচারে গিয়ে সেটাকেই সাফল্য বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার মানুষকে ভারত সরকার যেভাবে উদ্ধার করে আনছে সেটাই প্রমাণ করে যে বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে বলেই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের আমরা সফলভাবে দেশে ফিরিয়ে আনতে পারছি। এই কাজটির জন্যই আমরা অপারেশন গঙ্গা চালাচ্ছি।
দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বুধবার দুপুর সোয়া একটা নাগাদ যখন পৌরসভা ভোটের গণনা থেকে সম্ভাব্য ফলাফল প্রায় নিশ্চিত, তখন পরপর দুটি টুইট করেন মমতা। অভিনন্দনের পাশাপাশি জয়ী সৈনিকদের পরামর্শ এবং সতর্কবার্তা দিয়েছেন মমতা। জয়ী যে হচ্ছেন সে ব্যাপারে সারা রাজ্যের কারো কোনো সন্দেহ ছিল না, কৌতূহল ছিল কিভাবে জিতবেন। বুধবারের গণনা এবং ফলাফলের পর যখন দেখা গেল রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০০টিরও বেশি পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল, তখন টুইট করে দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিনন্দনের পাশাপাশি জয়ী সৈনিকদের মমতার পরামর্শ এবং সতর্কবার্তা, এই জয় যেন আমাদের আরও দায়িত্ববান এবং নম্র হতে শেখায়।
দৈনিক আজকালের এক খবরে লেখা হয়েছে, প্রথম দফার আলোচনা ভেস্তে গিয়েছে, রাশিয়া এতটুকু টলেনি, লাগাতার ছুটছে ক্ষেপণাস্ত্র, এগিয়ে আসছে রাজধানী কিয়েভের দিকে, প্রায় কোণঠাসা ইউক্রেন, তবু দেশ ছেড়ে পালাতে নারাজ প্রেসিডেন্ট জেলেনস্কি, আত্মসমর্পণ করতেও নারাজ। এই কঠিন সময়ে দাঁড়িয়ে বেশ শক্ত গলাতেই তিনি বললেন, আলোচনার আগে বোমা ফেলা থামাও, গালে দুদিনের দাড়ি, ফর্মাল স্যুট প্যান্ট পরার সময় পাননি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিলেন সংবাদ মাধ্যমকে। নেটো সদস্যদের অনুরোধ করে বললেন, যুদ্ধে জড়াতে হবে না, কিন্তু রুশ বিমান হানা আটকাতে ইউক্রেনের আকাশ সীমাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হোক।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
ইন্না কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা কাফের 8 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনেছিলাম। আজ আমরা এই সূরার 9 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনব। প্রথমে 9 থেকে 11 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আর আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি, অতপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা, আরও উৎপন্ন করি সমুন্নত খেজুর গাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া, আমার বান্দাদের জীবিকা স্বরূপ। আর বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃতভূমিকে, এভাবে পুনরুত্থান ঘটবে।
আগের আসরের আলোচনার সূত্র ধরে এই আয়াতগুলোতে মানুষের পরকালীন জীবনের সঙ্গে পৃথিবীতে নতুন গাছপালা গজানোর তুলনা করা হয়েছে। শুকনো মাটিতে থাকা নিষ্প্রাণ শস্য বীজ আকাশ থেকে পানি বর্ষিত হওয়ার ফলে জীবিত হয়ে ওঠে এবং গাছের চারায় পরিণত হয়। এরপর যখন এই চারা গাছ শস্য দানায় পরিপূর্ণ হয়ে ওঠে, তখন কৃষক তা কেটে ঘরে তোলে। বহু গাছের পাতাও শীতকালে ঝরে যায়, তখন পাতা শূন্য গাছগুলোকে মৃত বলে মনে হয়। কিন্তু বসন্তে আবার এসব গাছে প্রাণ ফিরে আসে, শুকিয়ে যাওয়া মরা ডালগুলোতে আবার পাতা গজায় এবং ফল ধরে। এরপর পবিত্র কোরআনে বলা হচ্ছে, কিয়ামতের দিন মানুষের পুনরুজ্জীবন ঠিক এভাবেই হবে, মাটির মধ্যে ছড়িয়ে পড়া মানুষের দেহাবশেষ একত্রিত হয়ে চারা গাছের মতোই জীবিত মানুষ হয়ে মাটি ভেদ করে বেরিয়ে আসবে। এই কাজ অসীম ক্ষমতাধর আল্লাহর জন্য বিন্দুমাত্র কঠিন নয়।
এই 3 আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, 1, বৃষ্টি হচ্ছে এমন এক নিয়ামত যার উপর পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদের জীবন নির্ভর করে। 2, পৃথিবীতে যত রকম উদ্ভিদ আছে তার মধ্যে খেজুর গাছের মর্যাদা স্বতন্ত্র, কারণ আল্লাহতালা পবিত্র কোরআনে খেজুর গাছ ও খেজুর উভয়ের কথা আলাদাভাবে বর্ণনা করেছেন। 3, তরুলতা ও উদ্ভিদ একদিকে দেখতে সুন্দর, অন্যদিকে তা মানুষের রিজিকের উৎস, সেই সঙ্গে মানুষের পুনরুজ্জীবনের উদাহরণও আল্লাহ এর মাঝে রেখে দিয়েছেন। চিন্তাশক্তির অধিকারী যে কারোর জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে।
এবারে সূরা কাফের 12 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد
هي رسول تادر آگه نبی دیرو پور মিথ্যা আরোপ করেছিল নূহের সম্প্রদায়, রাসের অধিবাসী ও সামুদ সম্প্রদায়, আর আদ ফিরাউন ও লুতের সম্প্রদায়, আর আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। তারা সকলেই রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল, ফলে তাদের উপর আমার আজাবের প্রতিশ্রুতি যথার্থভাবে আপতিত হয়েছে।
এই তিন আয়াতে মহান আল্লাহ তার রাসূল ও ইমানদার ব্যক্তিদের সান্ত্বনা দিয়ে বলছেন, আপনারা ভাববেন না যে শুধুমাত্র মক্কার কাফিররাই সত্য প্রত্যাখ্যান করেছে, বরং হযরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত বহু নবী রাসূলের কথা তাদের সম্প্রদায় গ্রহণ করেনি। তবে আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করার পরিণাম ছিল ভয়াবহ। তাদের কোনো কোনো জাতিকে নানাভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, কোনো জাতি ভয়াবহ ঝড় তুফানে, কোনো জাতি প্রবল বজ্রপাতে, আবার কোনো জাতি ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।
এই তিন আয়াতের শিক্ষণীয় কয়েকটি দিক হল, এক, যে আল্লাহ তাআলা গোটা বিশ্বজগৎ ও মানুষ সৃষ্টি করেছেন, তিনি নবী রাসূলগণের মাধ্যমে মানুষকে হেদায়াতের পথ দেখিয়ে দিয়েছেন যাতে মানুষ পূর্ণতায় পৌঁছাতে পারে। তবে একই সঙ্গে কথাও বলতে হয়, ধর্ম গ্রহণ করা বাধ্যতামূলক নয়, বরং মানুষ তার বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের চলার পথ ও ধর্ম বেছে নিতে পারে। পাশাপাশি কেউ বুঝে শুনে ইসলাম গ্রহণ করার পর এই ধর্ম ত্যাগ করার অনুমতি রাখে না। দুই, অতীত জাতিগুলো তাদের কাছে প্রেরিত নবী রাসূলগণের দাওয়াতের বাণী কবুল করেনি বলে ঐশী আজাবের সম্মুখীন হয়েছে। এ বিষয়ে আমাদের সকলের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা।
এবারে এই সূরার ১৫ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আফআইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ।
আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি যে কিয়ামত দিবসে আরেকবার সৃষ্টি করতে পারবো না? কখনোই নয়, বরং নতুন সৃষ্টির বিষয়ে তারা সন্দেহে পতিত।
বিশ্বে বহু কাফির ও মুশরিক আছে যারা বিশ্বজগৎ ও মানুষের সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে স্বীকার করে নেয়, কিন্তু তারা পুনরুত্থান দিবসে বিশ্বাস স্থাপন করতে রাজি নয়। এ আয়াতে এ ধরনের কাফির ও মুশরিকদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমি কি প্রথমবার তোমাদের সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি যে আরেকবার সৃষ্টি করতে পারবো না? পবিত্র কোরআনের বহু স্থানে আল্লাহ তাআলা কাফিরদের প্রতি এ ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মূলত কাফিরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদেরকে সৎ পথে পরিচালিত করার লক্ষ্যে এ ধরনের প্রশ্ন করা হয়েছে।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার মানুষকে জীবিত করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে যারা অস্বীকার করে তাদের কাছে কোনো যুক্তি নেই, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তারা এ বিষয়ে বিতর্ক করে, কারণ যিনি একবার সৃষ্টি করেন তার পক্ষে আরেকবার সৃষ্টি করা কঠিন কোনো কাজ নয়। দুই, কাফিরদের সঙ্গে কথা বলার সময় তাদের প্রতি যুক্তিপূর্ণ প্রশ্ন ছেড়ে দিতে হবে যাতে তারা ওই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সত্য খুঁজে পায় ও তা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তিন, পরকালে অস্বীকারীদের সুনির্দিষ্ট কোনো যুক্তি নেই, বরং তারা তাদের অন্তরের সংশয়কে অস্বীকার করার কারণ হিসেবে উপস্থাপন করে।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা যে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে তা গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনকে ধরনের মারণাস্ত্র হাতে পাওয়া থেকে বিরত রাখতে রাশিয়া সব ধরনের চেষ্টা চালাবে। মঙ্গলবার নিরস্ত্রীকরণ বিষয়ক জেনেভা সম্মেলনে দেওয়া ভিডিও বক্তৃতায় এসব কথা বলেন ল্যাভরভ। মার্কিন সরকার জাতিসংঘে নিযুক্ত 12 রুশ কূটনীতিককে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে মস্কো তার জবাব দেবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি নেভেনজিয়া সোমবার জানিয়েছিলেন, মার্কিন সরকার জাতিসংঘের রুশ স্থায়ী মিশনের 12 কূটনীতিককে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাদেরকে আগামী 7 মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার উপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিল মার্কিন সরকার। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, রাশিয়ার বিমানের জন্য আমেরিকার আকাশসীমা নিষিদ্ধ করার মধ্য দিয়ে আজ রাতে আমি মিত্রদের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইউক্রেনে রুশ অভিযান চলছে, দেশটির খেরসন শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী, কিয়েভের বাসিন্দাদের সরে যেতে বলল রাশিয়া। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশ, কয়েকটি স্থানে সমাবেশে হামলার ঘটনা ঘটেছে বলে দলটির অভিযোগ। ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা, 108 পৌরসভার মধ্যে 102টিতেই জয়ী তৃণমূল, একটি পৌরসভায়ও জয় পায়নি বিজেপি। এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরোধিতা করল ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.